ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থচুরির সাথে সম্পৃক্ততার অভিযোগে শ্রীলঙ্কার একটি আদালত একটি এনজিওর 6 জন পরিচালকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা 6,55,46,101।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। কুর্দি পেশমার্গা যোদ্ধাদের সমর্থনে ইরাকি বাহিনী ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁটি মোসুল শহর দখলে তাদের কথায় প্রথম পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত ইরাকের 15 ডিভিশনের 2টি ব্রিগেড মোসুলের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইএস অধিকৃত 6টি গ্রামে লড়াই শুরু করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সুন্নি উপজাতীয়দের সদস্য। পেশমার্গা কমান্ডাররা বলছেন, ঐতিহ্যগত সুন্নি অঞ্চল ধরে রাখার জন্য তাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ইরাকি কুর্দি পেশমার্গা জেনারেল নাজাত আলী ভয়েস অফ আমেরিকাকে বলেন, ইরাকি সেনাবাহিনী অগ্রাভিযান শুরু করেছে। তিনি বলেন, মসুল মুক্ত করার এটি প্রথম পদক্ষেপ, তবে এই অভিযান অত্যন্ত কঠিন। সিরিয়া বলছে যে তাদের বাহিনী এখন লড়াই করে পালমিরায় প্রবেশ করেছে। এই প্রাচীন শহরটি 1 বছর ধরে কথিত ইসলামিক স্টেট বিদ্রোহীরা দখল করে রেখেছে এবং তারা রোমান আমলের প্রাচীন নিদর্শনগুলোকে নষ্ট করেছে। আজ সিরিয়ার রাষ্ট্রপরিচালিত টেলিভিশন বলেছে যে রুশ জঙ্গি বিমানের সহায়তায় সরকারি সৈন্যরা ওই শহরে প্রবেশ করে। লড়াই তীব্র হলে আইএস যোদ্ধারা অসামরিক লোকদের সরে যেতে লাউডস্পিকারে ঘোষণা দেয়। সিরিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা সানায় দেখা গেছে রুশ বিমান শহরটির উপর উড়ছে, হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং সৈন্য ও সাঁজোয়া গাড়িগুলো সামনে এগিয়ে যাচ্ছে। ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যবাহী স্থান পালমিরা গত মে মাস থেকে আইএস দখল করে রেখেছে। ব্যাপক সমালোচনার মুখে বিদ্রোহীরা 2000 বছরের পুরনো বেল টেম্পল এবং আর্চ অফ স্ট্রাইম্প সহ শহরটির বহু বিখ্যাত ঐতিহাসিক সম্পদ বিনষ্ট করেছে, লুটপাটও করেছে। এদিকে সিরীয় বেতার বলছে যে এখন একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকায় লড়াই চলছে। একজন সৈন্য বলে যে ইসলামিক স্টেট যোদ্ধাদের জন্য তার বাণী হচ্ছে, তোমরা সিরীয় আরব সৈন্যদের পায়ের তলায় দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের বিচার ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীরা গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সম্পর্কে আলোচনার জন্য আজ ব্রাসেলসে এক বৈঠক করছেন। ওদিকে পুলিশ ওই শহরে সন্ত্রাসী আক্রমণ চালানোর ব্যাপারে সন্দেহভাজন আরও একজনকে খুঁজছে। ব্রাসেলসের ওই হামলায় অন্তত 31 জন নিহত এবং আরও 300 জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মেলবিক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলার জন্য পুলিশ এখন দ্বিতীয় একজনকে খুঁজছে। এর আগে কর্তৃপক্ষ খালিদ এল বাকরাউইকে মেট্রোতে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করেছে। ওই হামলায় 20 জন নিহত হয় এবং আরও অনেকেই আহত হয়। তবে বেলজিয়ামের লাসোয়া পত্রিকা পুলিশকে উদ্ধৃত করে বলছে, মেবিক স্টেশনে নজরদারি ভিডিওতে দেখা গেছে এল বাকরাউইর সঙ্গে দ্বিতীয় একজন লোক বিশাল একটি ব্যাগ নিয়ে হাঁটছে। এদিকে এল বাকরাউইর ভাই ইব্রাহিমকেও বিমানবন্দরে আত্মঘাতী 2 জন বোমাবাজের মধ্যে একজন বলে শনাক্ত করা গেছে। আইএসের পক্ষে দ্বিতীয় বোমাবাজটির নাম নাজিম লাচরাউই, যে নিজেও বোমা তৈরি করত। তৃতীয় আরও একজন ছিল যার সন্ধান চালানো হচ্ছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শ্রীলঙ্কার একটি আদালত সে দেশের একটি এনজিওর 6 জন পরিচালকের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওদিকে ফেডারেল ব্যাংক অফ নিউ ইয়র্কের যদি কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক মামলা করারও পরিকল্পনা করছে। এই সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা নিয়ে মুখ খুলছেন না সংশ্লিষ্ট কেউই। ব্যাংকের কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশও আরোপিত হয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। বিভিন্ন সূত্র জানিয়েছে নীতি নির্ধারক মহল এখন পরিকল্পনা করছেন, যদি তদন্তে নিয়োগ ফেডারেল রিজার্ভ ব্যাংকের কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে মামলা করা হবে। এ লক্ষ্যে একাধিক আইনজীবীর সাথেও আলোচনা এবং পরামর্শ করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির সাথে সম্পৃক্ততার অভিযোগে শ্রীলঙ্কার একটি আদালত সালিকা ফাউন্ডেশন নামের সাহেব ওই দেশীয় একটি এনজিওর 6 জন পরিচালকের বিদেশ সফরের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই দেশের পুলিশ বলছে একটি বেসরকারি ব্যাংকে ওই এনজিওর অ্যাকাউন্ট খোলার 6 দিন পরেই ওই অ্যাকাউন্টটিতে $2 কোটি জমা হয়, যা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিলিপাইনের সিনেট কমিটির আগামী 29 মার্চ শুনানিতে সন্দেহভাজন চীনা ব্যবসায়ী কিম অং সাক্ষ্য দিতে হাজির থাকবেন বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি সারা সিভেল আগামী সপ্তাহে 3 দিনের সফরে ঢাকায় আসবেন। সে সময়ে বাংলাদেশের নানান স্তরের প্রতিনিধির সঙ্গে তাঁর বৈঠক হবার কথা রয়েছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে ঢাকার নীতি নির্ধারক, রাজনৈতিক, সুশীল সমাজ সহ নানা স্তরের প্রতিনিধির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। 2 বছরের বেশি সময় ধরে ওবামা প্রশাসনে নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সারা সিওএল কাজ করছেন। বাংলাদেশে এটা হবে তার প্রথম সফর। বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সিওলের সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকেবহাল কূটনীতিকরা। সিওলের সফরের আগে হোমল্যান্ড সিকিউরিটির সহকারী সেক্রেটারি এলান বার্সিন 2 দিনের জন্য ঢাকায় আসবেন। ওদিকে যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি সংক্রান্ত একটি প্রতিনিধি দলের ঢাকা সফর স্থগিত হয়ে গেছে। চলতি সপ্তাহেই তাদের আসার কথা ছিল। আগামী মাসে এই সফর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
নেপালের প্রধানমন্ত্রী সম্প্রতি বেইজিংয়ে যান এবং চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এর ফলে চীনের সমুদ্র বন্দরের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের সুবিধা পাবে নেপাল। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সদ্য চীন ঘুরে এলেন। সেখানে চীনের সঙ্গে নেপালের যে চুক্তিটি সই হয়েছে তাতে চীনের মাধ্যমে প্রয়োজনে চীনের সমুদ্র বন্দরগুলি ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধে পাবে নেপাল। এতদিন কিন্তু কেবলমাত্র ভারতের মাধ্যমেই প্রধানত কলকাতা বন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য করত নেপাল। ভারত আর চীনের মধ্যে ছোট্ট দেশ, নেপালের সীমানায় কোথাও কোনো সমুদ্র নেই। মাস কয়েক আগে ভারত সীমান্তে আন্দোলনের ফলে নেপালের বৈদেশিক বাণিজ্য একরকম স্তব্ধ হয়ে গিয়েছিল। তখন থেকেই চীনের মাধ্যমে বিকল্প একটি পথের সন্ধান চালাচ্ছিল নেপাল। এই চুক্তি নেপালকে সেই বিকল্প পথের সুযোগ খুলে দিল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ মস্কোতে বলেছেন যে সিরিয়ায় আংশিক অস্ত্রবিরতি সেখানে সহিংসতার মাত্রা হ্রাসে সাহায্য করেছে, তবে সহিংসতা আরও হ্রাস করা এবং মানবিক সাহায্য পাঠানোর উভয় ব্যাপারে আরও অনেক কিছু করার আছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকের শুরুতেই কেরি বলেন যে হিংসা হানাহানি বন্ধ হওয়ার ফলে জনগণের কাছে মানবিক সাহায্যের প্রথম চালান যেতে শুরু হয়েছে, যারা কিনা বেশ কিছু বছর কোনো রকম সহযোগিতা পায়নি। কেরি বলেন যে মস্কোতে আলোচনা সিরিয়ার সংঘাত যথাশীঘ্র সম্ভব বন্ধে সহযোগিতা করতে পারে। তিনি আরও বলেন যে ইয়েমেন, লিবিয়ার মতো অন্যান্য সংঘাত মোকাবিলায় এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় তিনি রাশিয়ার সহযোগিতা আশা করছেন। আজ দিনে আরও পরের দিকে কেরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। কেরি বলেন লাভরভ ও পুতিনের সঙ্গে গঠনমূলক সংলাপ সম্পর্কে তিনি আশাবাদী। তিনি আরও বলেন যে মতপার্থক্য সত্ত্বেও জরুরি অবস্থার মুখোমুখি হয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে সক্ষম হয়েছে। মস্কোর এই বৈঠকে কেরি সম্ভবত ব্রাসেলস আক্রমণ নিয়েও আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যে আর্জেন্টিনার সাবেক সামরিক স্বৈরশাসকের আমলের অভিযান, যাকে ডার্টি ওয়ার বলা হয়, সেই সময় যে নির্যাতন চালানো হয়েছিল সে সম্পর্কে বক্তব্য রাখতে যুক্তরাষ্ট্র বিলম্ব করেছে, তবে তিনি বলেন যে তাঁর প্রশাসন সততা ও স্বচ্ছতার সঙ্গে অতীতকে দেখবে। বুয়েনস আইরেসে ওবামা আরও বলেন আর্জেন্টিনায় যা ঘটেছে তা শুধুমাত্র আর্জেন্টিনার বিষয় নয় এবং তা অতীতেও সীমাবদ্ধ নয়। প্রত্যেক দিন আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে এটা নিশ্চিত করা যে যেখানেই আমরা অবিচার দেখব, যেখানেই দেখব আইনের শাসনের অবমাননা, সেখানেই যেন আমরা খোলা মনে কথা বলতে পারি, আত্মসমালোচনা করতে পারি এবং আমাদের শিশু ও তাদের শিশুদের জন্য আরও উন্নত জায়গা রেখে যেতে পারি। তিনি আজ ওই অভ্যুত্থানের 40তম বার্ষিকীতে একটি স্মৃতি পার্কে যান। প্রেসিডেন্ট বলেন যে সমাজের জন্য এটা সাহসের ব্যাপার যে তার অতীত সম্পর্কে অস্বস্তিকর সত্য কথাটি বলার জন্য সৎসাহসের প্রয়োজন রয়েছে। ওবামা আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রির অতিথি হিসেবে সে দেশ সফর করছেন। প্রেসিডেন্ট ম্যাক্রি দুদেশের সম্পর্ক মজবুত করতে আগ্রহী। গতরাতে প্রেসিডেন্ট ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা বিশেষ অতিথি হিসেবে রাষ্ট্রীয় ভোজ সভায় যোগ দেন। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কর্তৃপক্ষ বলছে যে কান্দাহার প্রদেশে অভ্যন্তরীণ এক হামলায় 7 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার খুব ভোরবেলায় আরগান্দার জেলার একটি নিরাপত্তা চৌকিতে এই ঘটনাটি ঘটে। কর্মকর্তারা বলছেন যে আফগানিস্তানের স্থানীয় পুলিশরা ঘুমিয়ে থাকার সময় তাদেরই সহকর্মী তাদের উপর বেপরোয়া গুলি চালায় এবং নিহতদের অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। সাইবারের মাধ্যমে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনা নিয়ে যে রহস্য, সেই বিষয়ে ব্যাংকক থেকে রিপোর্ট পাঠিয়েছেন স্টিভ হারম্যান। বিস্তারিত জানাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
সাইবার জগতে অর্থ চুরির ইতিহাসের অন্যতম বড় একটি ঘটনায় দোষারোপ, পাল্টা দোষারোপ, কর্মী বরখাস্ত, মামলার হুমকি ইত্যাদি চলছে। কিন্তু কর্তৃপক্ষ এখনও ওই ঘটনার মূল পরিকল্পককে ধরতে পারেনি। তদন্তকারীরা যা নিশ্চিত করে জানেন তা হচ্ছে, গত মাসের গোড়ার দিকে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে $100 কোটি চুরি করার চেষ্টায় নিউ ইয়র্কের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংককে 35টি জাল অর্থ স্থানান্তরণের নির্দেশ পাঠিয়েছে কেউ। প্রায় 1 বছর ধরে এর পরিকল্পনা করা হয়েছে। কম্পিউটার হ্যাকাররা সাফল্যের সঙ্গে ফিলিপিন্সের ব্যাংককে $8 কোটি 10 লক্ষ সরাসরি স্থানান্তরণ করেছে। বেসরকারি তদন্তকারীরা বলছে, কম্পিউটার হ্যাকাররা বেশ কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তৎপরতা পর্যবেক্ষণ করে এবং তারা হয়তো বাংলাদেশ ব্যাংকের প্রায় 3 ডজন কম্পিউটারে কয়েকবার হ্যাক করে বা লঙ্ঘন করে। বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের একটি সাইবার নিরাপত্তা কোম্পানি ফায়ার আইকে নিয়োগ করেছে চুরির বিষয়টি তদন্ত করার জন্য। ফায়ার আয়ের একটি অন্তর্বর্তী রিপোর্টে বলা হয়েছে, হ্যাকাররা ঢাকায় ব্যাংকের সার্ভারে এক ধরনের ম্যালওয়্যার বা প্রোগ্রাম ঢুকিয়ে দেয়। ওই কম্পিউটার প্রোগ্রাম এমনভাবে তৈরি যে তা আর্থনৈতিক সংগঠনগুলো ট্রানজ্যাকশন অনুমোদনের জন্য যে সুইফট নেটওয়ার্ক নামের প্রোগ্রাম ব্যবহার করে থাকে তার নিয়ন্ত্রণ নিতে পারে। রিপোর্টে বলা হয়, বিশ্বব্যাপী 3000 আর্থনৈতিক সংগঠন ব্রাসেলস ভিত্তিক সুইফট সিস্টেম ব্যবহার করে থাকে। বাংলাদেশে এক তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, যিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন ও তারপর 6 দিনের মতো নিখোঁজ হয়ে যান, তাকে বুধবার আবার পাওয়া যায়। স্থানীয় বার্তা মাধ্যমে বলা হয়, তানভীর হাসান জোহাকে পাওয়া যায় ঢাকায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। জোহার পরিবার অভিযোগ করে যে 17 মার্চ একদল লোক তাকে অপহরণ করে। জোহা ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI ঢাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে তদন্তে যোগ দিয়েছেন। ফিলিপিন্সে ব্যাংকের প্রধান এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন। তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন। ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC-র প্রেসিডেন্ট ও CEO লোরেন্সো ট্যান অর্থবাজারের ঘটনায় তিনি যে নির্দোষ সেটাই প্রমাণ করবেন। এক ব্যাংক ম্যানেজার মাইয়া দগিটো ট্যানের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি তাকে অর্থ সরাতে বলেছেন। ডগিটো ফিলিপিন্স ছেড়ে চলে যাওয়ার সময় কর্তৃপক্ষ মানিলা বিমানবন্দরে তাকে থামায়। তিনি তখন ABS-CBN টেলিভিশনকে বলেন, আমি ভুল কিছু করিনি, এটা একটা দুঃস্বপ্নের মতো, প্রতিটি দিন আমি ভয় ভীতির মধ্যে রয়েছি। ডগিটো ও RCB-র আরেক কর্মীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে শ্রীলঙ্কায় এক আদালত এই চুরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শালিকা ফাউন্ডেশনের 6 জন পরিচালকের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ভারতের পাঁচটি রাজ্যে আগামী এপ্রিল এবং মে এই দুই মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে কেবল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে সাত দফায়। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
পাঁচ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি বা পণ্ডিচেরি। পশ্চিমবঙ্গে ভোট অনুষ্ঠিত হবে সাত দফায়, শুরু 4 এপ্রিল এবং শেষ 5ই মে এবং ফলাফল ঘোষণা 19শে মে। অসমে নির্বাচন অনুষ্ঠিত হবে দুদফায়, 4 এপ্রিল এবং 11ই এপ্রিল। কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে ভোট হবে 16ই মে, অর্থাৎ একই দিনে সব জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হবে এই তিন রাজ্যে। পশ্চিমবঙ্গ, অসমের সব ভোট কেন্দ্রেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটে নোটা বোতামের জন্য এবার বিশেষ প্রতীক চিহ্ন থাকছে। বৈদ্যুতিক ভোটযন্ত্রে এবারই প্রথম প্রার্থীদেরও ছবিও থাকছে। পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা 6,55,46,101। কেরলে মোট ভোটার সংখ্যা 2,56,08,720। তামিলনাড়ুর মোট ভোটার সংখ্যা 5,79,15,075। অসমে মোট ভোটার সংখ্যা 1,98,66,496। এবং পুদুচেরির মোট ভোটার সংখ্যা 9,27,034। এবারই প্রথম পাঁচ রাজ্যের ভোটে মোট 14,066টি ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রেল ব্যবহার করা হচ্ছে, যার থেকে জানা যাবে কাকে ভোট দিচ্ছেন কাগজের স্লিপে জানতে পারবেন ভোটদাতারা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের কিছু খবরাখবর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ওষুধ প্রতিরোধী যক্ষা রোগীর সংখ্যা বাড়ছে। ব্রিটেনে গত বছরের তুলনায় 1/4 বেড়েছে এবং পূর্ব ইউরোপে নতুন যক্ষা রোগীর 1/3 মূল ওষুধগুলো প্রতিরোধী যক্ষায় আক্রান্ত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন মৃত্যুর সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা যক্ষা দুরারোগ্য হয়ে উঠতে পারে। ভয়েস অফ আমেরিকার সেলে হেনেসি এ প্রতিবেদনটি করেছেন, শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলাম।
লন্ডনে মধ্য এবং পূর্ব ইউরোপ থেকে যাওয়া গৃহহীনদের চাকরি বাকরি বাসস্থান খুঁজে দেওয়ার মধ্য দিয়ে স্বনির্ভর করে তোলার জন্য সেন্ট্রাল লন্ডনে চালু রয়েছে ওলালো প্রজেক্ট। ব্রিটেনে অভিবাসীদের মধ্যে যক্ষা আক্রান্তদের প্রয়োজনীয় সাহায্য করছে এই দাতব্য প্রকল্পটি। লিথুয়ানিয়া থেকে যাওয়া রিমগডাস প্লানেসিনাস সবেমাত্র মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বা বহু ওষুধ প্রতিরোধী যক্ষার বিরুদ্ধে 18 মাসের চিকিৎসা শেষ করেছেন। তার অভিজ্ঞতা বর্ণনা করাটা বেশ কঠিন। তিনি বললেন ওই চিকিৎসা তাকে অসুস্থ করে তুলেছে এবং তার দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলছে। চিকিৎসা শেষ হয়ে গেলেও তিনি এখনও ভুগছেন। তার কথা,
আমার শ্বাসকষ্ট এবং দুর্বলতা রয়েছে। আমি যদিও দুর্বল কিন্তু আগের মতো নয়।
ওলালো প্রজেক্টের ম্যানেজার ডেভিড ব্যারাট বলেন যক্ষাকে প্রতিরোধ করাটা প্রতি বছরই যেন কঠিন হয়ে পড়ছে। ডেভিড বললেন,
The last few years, the prevalence of multi-drug resistance cases has been growing. We opened up the service just over a year ago now.
গত কয়েক বছর ধরে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষার প্রাদুর্ভাব বাড়ছে। আমরা মাত্র 1 বছর আগে এই সেবা শুরু করেছি। প্রাথমিকভাবে প্রত্যাশা ছিল সাধারণ যক্ষা রোগী যারা 6 মাসের চিকিৎসা চান তাদের সেবা দেয়া, এবং 14 জনের মধ্যে 13 জনেরই ছিল মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষা।
রাশিয়া এবং পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে ব্রিটেনের ওষুধ প্রতিরোধী যক্ষার সন্ধান পাওয়া গেছে। ওইসব দেশে পৃথিবীর যে কোনো স্থানের চেয়ে দ্রুত হারে যক্ষায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। যক্ষা সাধারণত ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে যখন কিনা অ্যান্টিবায়োটিকের একটি কোর্স বাধাগ্রস্ত হয়, কিন্তু পূর্ব ইউরোপে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে রোগটির ওষুধ প্রতিরোধী ধরনটি এখন সরাসরি একজনের থেকে অন্যজনের শরীরে ছড়াচ্ছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের যক্ষা বিশেষজ্ঞ ইব্রাহিম আবুবকর বললেন,
We think about a third of people who have never been treated with antibiotics now have MDR-TB.
আমরা পূর্ব ইউরোপের 1/3 মানুষকে নিয়ে ভাবছি যাদের MDR-TB আছে, যদিও তাদেরকে কখনো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়নি, এবং এটা খুবই উদ্বেগের, কারণ ওষুধের ভুল ব্যবহার নয়, মানুষ অন্যের কাছ থেকে MDR-TB তে আক্রান্ত হচ্ছে।
সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশ যেমন দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ভারত এবং চীনে বিশেষজ্ঞরা নতুন প্রযুক্তির সাহায্যে দ্রুত ওষুধ প্রতিরোধী যক্ষা চিহ্নিত করতে পারেন। ওইসব দেশেই ওষুধ প্রতিরোধী যক্ষা রোগীর 2/3 রয়েছে। নতুন নতুন ওষুধ আসছে, কিন্তু তার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অর্থ সংস্থান নেই। চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করে দিয়েছে যে যক্ষার চিকিৎসা এবং প্রতিরক্ষার জন্য যে তহবিল প্রয়োজনীয় তাতে $160,00,000 ঘাটতি রয়েছে, যার অর্ধেকের বেশি আফ্রিকার দক্ষিণাঞ্চলের জন্য নির্ধারিত। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের যক্ষা বিশেষজ্ঞ ইব্রাহিম আবুবকর বললেন,
আই থিঙ্ক দ্যাট উই আর ফার বিহাইন্ড ওয়্যার উই ওট টু বি। আই থিঙ্ক
আমি মনে করি আমাদের যতটুকু উচিত ছিল তার থেকে অনেক পিছিয়ে রয়েছি। আমরা যদি খুব খারাপের দিকে যাওয়া পরিস্থিতিকে সামলাতে চাই তাহলে আরও বিনিয়োগ প্রয়োজন, বিশেষ করে আমরা যদি বহু ঔষধ প্রতিরোধী যক্ষা সামলাতে চাই।
যক্ষা বিশেষজ্ঞ ইব্রাহিম আবুবকর বললেন, দ্রুতগতিতে ওষুধের গবেষণা এবং উন্নয়ন ছাড়া যক্ষা দুরারোগ্য হয়ে উঠতে পারে, সেটাই আশঙ্কা করা হচ্ছে।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত 30 জন এবং 200 জনেরও বেশি আহতদের স্মরণে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে তার দূতাবাসসমূহ এবং ঘাঁটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রেসিডেন্ট ওবামা বললেন তাঁর কথায়, বেলজিয়ামের জনগণ আমেরিকার জনগণের প্রার্থনা ও মননে থাকবে। প্রেসিডেন্ট ওবামা বললেন,
We stand in solidarity with them in condemning these outrageous attacks against innocent people. We will do whatever is necessary to support our friend and ally Belgium.
তিনি বললেন, নিরপরাধ জনগণের বিরুদ্ধে এ ধরনের হামলার নিন্দা জানিয়ে আমরা তাদের সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করছি। দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে আমাদের বন্ধু এবং মিত্র দেশ বেলজিয়ামের সহায়তায় যা কিছু করা প্রয়োজন তাই আমরা করব। ব্রাসেলসে মঙ্গলবার সকালের কর্মব্যস্ত সময়টাতে এই দুর্ঘটনা ঘটে যখন 3টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়, যার 2টি জেভেন্টাম বিমানবন্দর এবং আরেকটি মেলব্যাক ট্রেন স্টেশনে বিস্ফোরিত হয়। আইসিস জঙ্গি দল এসব সমন্বিত হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। প্রেসিডেন্ট ওবামা সংবাদ অবহিতকরণে বলেন, তাঁর কথায়, নিরীহ জনগণকে হত্যার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক মতাদর্শ হাসিল করার চিন্তাধারাটা হবে নেতিবাচক। 60টি দেশ যারা আইসিলের বিরুদ্ধে আঘাত হানছে তাদের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা তাদের বিরুদ্ধে লড়ে যাব। ইউরোপ এবং বৃহত্তর আন্তর্জাতিক সমাজের নেতারা একই ধরনের সংহতি ও নিন্দার বার্তা পাঠিয়ে এসব হামলার জবাব দিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা বলেন, তাঁর কথায়, সারা বিশ্বকে যে একত্রিত হতে হবে এই ঘটনা তাকেই স্মরণ করিয়ে দেয়। প্রেসিডেন্ট ওবামা বললেন,
We must be together, regardless of nationality, or race, or faith, in fighting against the scourge of terrorism. We can and we will defeat those who threaten the safety and security of people all around the world.
তিনি বললেন, সন্ত্রাসবাদের ভীতির বিরুদ্ধে লড়তে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সকলকে একত্রিত হতে হবে। যারা সারা বিশ্বজুড়ে জনগণের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি হুমকি স্বরূপ তাদের আমরা পরাস্ত করতে পারব এবং অবশ্যই করব।
আপনারা এতক্ষণ শুনলেন যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্টবক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্টবক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন ডিসি 20237 USA আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
কুর্দি পেশমার্গা যোদ্ধাদের সমর্থনে ইরাকি বাহিনী ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁটি মোসুল শহর দখলে তাদের কথায় প্রথম পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত ইরাকের 15 ডিভিশনের 2টি ব্রিগেড মোসুলের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইএস অধিকৃত 6টি গ্রামে লড়াই শুরু করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সুন্নি উপজাতীয়দের সদস্য। পেশমার্গা কমান্ডাররা বলছেন ঐতিহ্যগত সুন্নি অঞ্চল ধরে রাখার জন্য তাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ইরাকি কুর্দি পেশমার্গা জেনারেল নাজাত আলী ভয়েস অফ আমেরিকাকে বলেন ইরাকি সেনাবাহিনী অগ্রাভিযান শুরু করেছে। তিনি বলেন মোসুল মুক্ত করার এটি প্রথম পদক্ষেপ, তবে এই অভিযান অত্যন্ত কঠিন। জেনারেল বলেন এই বিশেষ অভিযানে পেশমার্গা বাহিনী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে না, কারণ এটি সুন্নি আরব এলাকায় হচ্ছে, তবে তারা গ্রামগুলো সম্পর্কে ইরাকি বাহিনীকে গোপন তথ্য সরবরাহ করছে। সিরিয়া বলছে যে তাদের বাহিনী এখন লড়াই করে পালমিরায় প্রবেশ করেছে। এই প্রাচীন শহরটি 1 বছর ধরে কথিত ইসলামিক স্টেট বিদ্রোহীরা দখল করে রেখেছিল এবং তারা রোমান আমলের প্রাচীন নিদর্শনগুলো নষ্ট করেছে। আজ সিরিয়ায় রাষ্ট্রপরিচালিত টেলিভিশন বলেছে যে রুশ জঙ্গি বিমানের সহায়তায় সরকারি সৈন্যরা ওই শহরে প্রবেশ করে। লড়াই তীব্র হলে আইএস যোদ্ধারা অসামরিক লোকদের সরে যেতে লাউডস্পিকারে ঘোষণা দেয়। সিরিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা সানায় দেখা গেছে রুশ বিমান শহরটির ওপর উড়ছে, হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং সৈন্য ও সাঁজোয়া গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সিরীয় বেতার বলছে যে এখন একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকায় লড়াই চলছে। একজন সৈন্য বলে যে ইসলামিক স্টেট যোদ্ধাদের জন্য তার বাণী হচ্ছে তোমরা সিরীয় আরব সৈন্যদের পায়ের তলায় দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের বিচার ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীরা গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে আলোচনার জন্য আজ ব্রাসেলসে এক বৈঠক করছেন। ওদিকে পুলিশ ওই শহরে সন্ত্রাসী আক্রমণ চালানোর ব্যাপারে সন্দেহভাজন আরও একজনকে খুঁজছে। মঙ্গলবার সকালে মেলবিক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলার জন্য পুলিশ এখন দ্বিতীয় একজনকে খুঁজছে। এর আগে কর্তৃপক্ষ খালিদ এল বাকরয়কে মেট্রোতে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করেছিল। ওই হামলায় 20 জন নিহত হয় এবং আরও অনেকেই আহত হয়। তবে বেলজিয়ামের লাসোয়া পত্রিকা পুলিশকে উদ্ধৃত করে বলছে মেলবিক স্টেশনের নজরদারি ভিডিওতে দেখা গেছে এল বেকরাউয়ের সঙ্গে দ্বিতীয় একজন লোক বিশাল একটি ব্যাগ নিয়ে হাঁটছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ মস্কোতে বলেছেন যে সিরিয়ায় আংশিক অস্ত্রবিরতি সেখানে সহিংসতার মাত্রা হ্রাসে সাহায্য করেছে, তবে সহিংসতা আরও হ্রাস করা এবং মানবিক সাহায্য পাঠানো উভয় ব্যাপারে আরও অনেক কিছু করার রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গি লাভরভের সঙ্গে বৈঠক শুরুর আগে কেরি বলেন যে হিংসা হানাহানি বন্ধ হওয়ার ফলে জনগণের কাছে মানবিক সাহায্যের প্রথম চালান যেতে শুরু হয়েছে, যারা কিনা বেশ কিছু বছর কোনো রকম সহযোগিতাই পায়নি। কেরি বলেন যে মস্কোতে আলোচনা সিরিয়ার সংঘাত যথাশীঘ্র সম্ভব বন্ধে সহযোগিতা করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যে আর্জেন্টিনার সাবেক সামরিক স্বৈরশাসকের আমলের অভিযান, যাকে ডার্টি ওয়ার বলা হয়, সেই সময় যে নির্যাতন চালানো হয়েছিল সে সম্পর্কে বক্তব্য রাখতে যুক্তরাষ্ট্র বিলম্ব করেছে, তবে তিনি বলেন যে তাঁর প্রশাসন সততা ও স্বচ্ছতার সঙ্গে অতীতকে দেখবে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.